আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ويقول الله سبحانه وتعالى أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। সম্মানিত শ্রোতামণ্ডলী, দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, হয়তো ঘরে বসে থাকতে থাকতে একঘেয়েমি এসে গেছে এবং আমাদের হৃদয় ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আমরা যেন মনের দিক দিয়ে চরম অস্থিরতার মাঝে দিন যাপন করছি। সময় যেন আমাদের আর আদৌ কাটতে চাচ্ছে না। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন যে অবস্থায় রাখেন সেই অবস্থাতেই আমাদের খুশি থাকা উচিত। ওই মানুষগুলোর কথা চিন্তা করুন যারা বিনা অপরাধে বিনা দোষে বৎসরকে বৎসর জেলখানার সেই অন্ধকার কুঠুরিতে বন্দী আছে, তাদের অবস্থাটা কেমন। সেই তুলনায় তো রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন, অনেক সুখে রেখেছেন। ছেলেমেয়ের সাথে, পরিবারের সাথে আমরা একসাথে আছি। ওই সময়ের কথা চিন্তা করুন, ইমান বাঁচানোর জন্য আসহাবে কাহাফের এই সাতজন যুবক গর্তের ভিতরে গিয়ে 309 বৎসর কিভাবে অতিক্রম করলেন। ওই সময় আমরা চিন্তা করি যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিবকে যখন মক্কার তমাম মুশরিকরা একত্রিত হয়ে তাদেরকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বয়কট করেছিল, যাকে ইতিহাসের পাতায় শিয়াবে আবি তালেব বলা হয়, এই শিয়াবে আবি তালেবে নবী আলাইহিসসালাম এবং তার ফ্যামিলিরা ছিলেন। বনি হাশেম, বনু আব্দ মান্নাফ, বনু হাশেম আর বনু আব্দ মুত্তালেব, তারা যে ছিলেন একদিন দুই দিনের জন্য ছিলেন না, তারা 2-3 বৎসর পর্যন্ত সেই বন্দী অবস্থায় ছিলেন। কখনো কখনো ক্ষুধার জ্বালায় গাছের পাতা তাদের খেতে হতো, চামড়া ভিজিয়ে, চামড়া সিদ্ধ করে সেই চামড়ার পানি খেয়ে তারা বেঁচে থাকতেন। কত কঠিন সময় তাদেরকে পার করতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন এই ব্যস্ততম জীবনে। কখনোই আমরা এ ধরনের সুযোগ পাই না যে 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস আমরা ঘরে বসে ফ্যামিলির সঙ্গে কাটাবো আর ইবাদত বন্দেগি করব। এই সুযোগ আমাদের আদৌ ছিল না, জীবনে হয়তো আর আসতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, যে কোনো মাধ্যমেই দিক তিনি কিন্তু দিয়েছেন। তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম গারে হেরা, হেরা পর্বতে গিয়ে আরাধনা করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কহেতুর তুর পর্বতে গিয়ে 40 দিন অপেক্ষা করেছেন, 40 দিন রোজা রেখে আরাধনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে তৌরীত কিতাব নাজিল করেছেন। সুতরাং আমরা যে এই বন্দি অবস্থায় আছি, এক পর্যায়ের বন্দি, এটাকে আমরা যেন কেউ নেগেটিভ ওয়েতে না নিয়ে আমরা যেন এটাকে পজিটিভ ওয়েতে নেই, এটাকে যেন আল্লাহর পক্ষ থেকে আমাদের ইবাদত বন্দেগীর একটা সুযোগ তিনি করে দিয়েছেন এইটা মনে করি। ফ্যামিলিকে কিছু টাইম দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, এই এই জন্য এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাই তবে আমাদের এই একঘেয়ামি আর থাকবে না। আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, নিয়মিত নফল নামাজ গুলো আদায় করি, তসবিহ তাহলিল পড়ি, জিকির আজকার করি, দরুদ শরীফ তেলাওয়াত করি, দরুদ শরীফ পাঠ করি এবং অন্যান্য যে সমস্ত ইবাদত গুলো আছে এই ইবাদত গুলাকে আমরা স্কেজুয়াল বানিয়ে নেই, একটি রুটিন বানিয়ে নিয়ে সেই অনুযায়ী আমরা যদি এগুলোর মাঝে ব্যস্ত থাকি দেখবেন যে আপনার আর একঘেয়েমি লাগবে না। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন এই বৈরী পরিবেশ কাটিয়ে আমাদেরকে জলদি জলদি আবার স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসার জন্য সুযোগ করে দেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান ইমানের পরে হল 5 ডেইলি সালাত। এই সালাত আমরা কিভাবে আদায় করব, এই সালাত আদায় না করলে কি হবে, এর গুরুত্ব কি, তার সংক্ষিপ্ত আলোচনা আমরা গতকালকে করেছি। আজকে আরো দু একটি হাদিস সম্পর্কে আমরা আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। নবী আলাইহি সালাত ওয়া সালাম যারা সালাত আদায় করেন না, যারা ঠিকমতো নামাজ পড়েন না, তাদের সম্পর্কে বলেছেন লাইসা বাইনাল আবদি ওয়াশ-শিরকি ইল্লা তারকুস সালাত। একটি মানুষ তার শিরক এবং ইবাদতের মাঝে অন্য কিছুই পার্থক্য নয় শুধু নামাজ ছেড়ে দেওয়ায়। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া এমন একটি জঘন্যতম পাপ, এই পাপ মানুষকে আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যায়। ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি এই নামাজকে ইচ্ছে করে ছেড়ে দিল, তুচ্ছ তাচ্ছিল্য ভেবে ছেড়ে দিল, ক্রিটিসাইজ করে ছেড়ে দিল, ফাকাদ আশরাকা, সে ইসলামের গণ্ডির থেকে বের হয়ে শিরকে লিপ্ত হয়ে গেল। আর যদি নামাজের গুরুত্ব তার অন্তরে ঠিকই আছে কিন্তু আলসামি করে পড়েনি, তখন আশরাকার অর্থ হবে সে আল্লাহর বড় অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নবী আলাইহিস্সালাতু ওয়াসসালাম তিনি বলেন লা তাতরুকু সালাতা মুতাআম্মিদিনা, তোমরা ইচ্ছে করো কখনোই যেন সালাত তরক না করো, ছেড়ে না দাও। ফমান তারাকাহা ফাকাদ খারাজা মিনাল মিল্লা। যেই ব্যক্তি এই সালাতকে ইচ্ছে করে তরক করল সে যেন মিল্লাতে ইসলাম, ইসলামের গণ্ডির থেকে বেরিয়ে গেল। অফি রাওয়ায়, অন্য রাওয়ায়াতে আসছে মান ফাআলা ফাকাদ বারিআত যিম্মাতুল্লাহ ওয়া রাসূলু। যেই ব্যক্তি ইচ্ছে করো নামাজকে ত্যাগ করল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশন এবং নবীর প্রোটেকশনের থেকে সে দূরে সরে গেল, দুনিয়াতেও আখেরাতেও। অন্য একটি রাওয়ায়াতে আসছে মান তারাকা সালাত মুতাআম্মিদান আহবাতাল্লাহু আমালাহু। যেই ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল আহবাতাল্লাহু আমালাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্যান্য আমলগুলোকেও বরবাদ করে দিবে। সেই জন্য নবী আলাইহি সালাতু ওয়াসসালাম নির্দেশ দিয়েছেন তোমরা নিজেও নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ো এবং তোমাদের সন্তানাদিকেও তোমরা নামাজ পড়াও। ফেমাস হাদিস, আপনারা জীবনে বহুবার এই হাদিস শুনেছেন। নবী আলাইহিসসালাম ইরশাদ করেন, মুলু আউলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবঈন। সাত বছর বয়স যখন সন্তানদের হয়ে যায় তখন থেকে নামাজের তালকিন, নামাজের তালিম দিতে থাকো, নির্দেশ দিতে থাকো। ওয়াদরিবুহুম আলাইহ ওয়া হুম আবনাউ আশার, যখন তাদের দশ বছর হয়ে যায় তখন বল প্রয়োগ করে হলেও তাদেরকে নামাজ পড়াও। তাদেরকে এই সাত থেকে দশ পর্যন্ত ট্রেনিং পিরিয়ড, আর দশ যখন হয়ে গেছে তখন হলো তাদের বাধ্যগত নামাজ পড়ানো লাগবে। ইবনে হাজর হাইসামি তিনি একটি কিতাব লিখেছেন, সেই কিতাবে এক চাঞ্চল্যকর ঘটনা লিখেছেন। ইবনে হাজর হাইসামি, তার কিতাবের নাম হল আজ-জাওয়াজির ফি ইকতিরানিল কাবায়ির, কবিরা গুনার ধ্বংসশীল পরিণাম। তার এই বইটার মধ্যে এই ঘটনাটি তিনি লিখেছেন। তৎকালীন যুগে একজন মানুষ, একজন মহিলা ছিলেন, যুবক মহিলা, যুবতী মহিলা, তার ইন্তেকাল হয়ে গেছে। আত্মীয় স্বজন তাকে কবর দিয়ে আসছেন। কবর দেওয়ার সময় তার আপন ভাইয়ের কোনো একটি গুরুত্বপূর্ণ জিনিস কবরের ভিতর অজান্তে পড়ে গেছে, হয়তো পাসপোর্ট, তৎকালীন যুগে তো আর পাসপোর্ট ছিল না, স্বর্ণ মুদ্রা, এই ধরনের কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ে গেছে। কবর যখন দিয়ে আসছেন তিনি চিন্তা করলেন যে আমি কবর তো কেবল দিয়ে আসছি, একটু পরে গিয়ে আমি কবরের একটু মাটি সরিয়ে আমি হাত দিয়ে জিনিসটা উঠা নিয়ে আসি। তিনি গিয়ে কবরস্থানে গিয়ে কবরের মাটি খুঁড়ে যেই একটু ছিদ্র করেছেন কবর থেকে দাও দাও করে আগুন বের হয়ে আসছে। আপনি চিন্তা করুন, বোনের কবরে যদি ভাই আগুন জ্বলতে দেখে ভাইয়ের হৃদয়ের অবস্থা কেমন থাকবে। তিনি কন্দনরত অবস্থায় বাড়িতে ফিরে আসছেন। ফিরে এসে মার কাছে বলতেছেন, মা তুমি ঠিক করে বলো আমার বোন এমন কি পাপ করেছেন যেই পাপের কারণে তার কবর থেকে এ ধরনের অগ্নিকুণ্ড বের হচ্ছে। তখন মা কানতে কানতে বললেন, সে মেয়ে হিসাবে খুব ভালো ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্যে জীবনে কেউ কোনোদিন একটি তিল আঁকতে পারেনি, নামাজও পড়তেন, রোজা রাখত, ইসলামের সমস্ত বিধানগুলো যথাযথভাবে পালন করত, কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে যেমন পজিটিভ দিকগুলো আছে দু একটা নেগেটিভ দিকও থাকে, তোমার বোনের একটা নেগেটিভ দিক ছিল, অর্থাৎ একটা দোষ ছিল, সে নামাজ পড়তো ঠিক কিন্তু যথাসময়ে নামাজ পড়তো না, জহরের নামাজ আলসামি করে আসরের ওয়াক্তে যেয়ে পড়তো, মাগরিবের নামাজ আলসামি করে এশার ওয়াক্তে যেয়ে পড়তো, এই একটা অদভ্যাস ছিল। তখন এই ভাই বললেন যে হ্যাঁ, এই গুনার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বোনের কবরে আজকে জ্বলন্ত আগুন জ্বালিয়েছেন। আল্লাহ পাক ঠিকই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ আদায় করবে তাদের জন্য অয়েল দোজক, তাদের জন্য জাহান্নামের অয়েল উপত্যকা। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নাকি নামাজে শৈথল্যতা প্রদর্শন করবে, নামাজে আলসামি করবে, যথাসময়ে সালাত আদায় করবে না, তাদের জন্য হল এই জাহান্নামের এই ভয়াবহ শাস্তি। আলাইয়াদু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বলেছেন, আমার বোনের কবরে আজকে আগুন জ্বলার কারণ সে এই নামাজে শৈথল্যতা প্রদর্শন করত। সেই জন্য ভাইরা বোনরা, আমরা যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি, চেষ্টা করি যথাসময়ে যেন সালাতটা আদায় করি। অনেক ভাই বোনরা বলে থাকেন, নামাজের টাইমিং এর ব্যাপারে পবিত্র কোরআনে কোনো আলোচনা নাই। আসলে ভাই বোনরা, আপনি কোরআন বোঝার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারেন নাই যারা এই কথা বলেন। পবিত্র কোরআনের কম পক্ষে 5 জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের টাইমিং এর কথা বলে দিয়েছেন। আর হাদিসে তো নবী আলাইহি সালাতু ওয়াসালাম কার্যবলিতে পরিণত করে দেখিয়েছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য ঢলে যাওয়ার পরে তোমরা নামাজ পড়ো জোহর আর আসর। ইলা গাসাকিল লাইল, আর তোমরা রাতের অন্ধকারে নামাজ পড়ো মাগরিব আর ইশা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি। কুরআন মানে এখানে পবিত্র কুরআন না, বরং হলো এই কুরআন মানে হলো কি, ফজরের কুরআন শব্দের এখানে অর্থ হলো ফজরের বিগিনিং টাইম। ফজরের বিগিনিং টাইম যখন হয়ে যায় তখন তোমরা সালাত আদায় করো। এই সালাতের অর্থ হলো ফজরের সালাত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি হলো সূরাতুল ইসরার আয়াত। সূরাতুল ফুরকানের আয়াতেও আল্লাহ পাক নামাজের টাইমিং এর কথা বলেছেন। সূরাতুর রুমে আল্লাহ পাক বলেছেন। সূরাতুল কফের লাস্ট রুকুতে নামাজের অর্থ সম্পর্কে আলোচনা করেছেন। সুতরাং সালাতকে, নামাজকে আমাকে যথাসময়ে অক্ত মোতাবেকেই আদায় করা লাগবে। আগে করলেও হবে না, টাইমিং এর আগেও হবে না, টাইমিং এর পরেও হবে না। পৃথিবীর যে দেশে আমি আছি সেই দেশে যখন নাকি সালাতের টাইম হবে সেই টাইম অনুযায়ী আদায় করা লাগবে। মেরাজের রাত্রিতে যখন নাকি পাঁচ সালাতকে ফরজ করা হলো, নামাজকে ফরজ করা হলো, নবী আলাইহি সালাতু ওয়াসালাম ফিরে এলেন। এরপরে জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম তিনি জোহরের অক্তে এলেন, বিগিনিং অক্তে আসছেন। এসে নবী আলাইহি সালাতু ওয়াসালামকে ওযু শিখালেন, নামাজ কিভাবে পড়তে হয় সেগুলো শিখালেন। জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম ইমাম হলেন, রসুল মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আসরের বিগিনিং অক্তে এলেন, আসরের নামাজ জিবরিল ইমামতি করলেন। মাগরিবের বিগিনিং অক্তে, ইশার বিগিনিং অক্তে, পরের দিনের ফজরের বিগিনিং অক্তে এলেন। এসে নামাজের, নামাজকে কিভাবে পড়তে হয় জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম ইমামতি করে শিখালেন। দ্বিতীয় দিন একেবারে এন্ডিং টাইমের একটু আগে আসছেন। মনে করুন জোহরের নামাজ পড়তে 15 মিনিট টাইম লাগবে, জাস্ট 15 মিনিট বিফোর আসছেন জিবরিল আমিন। তিনি এসে নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে নিয়ে ইমামতি করে তিনি জোহরের নামাজ আদায় করলেন। আসরের একদম এন্ডিং টাইমের আগ দিয়ে আসছেন, মাগরিব ইশা ফজরের এন্ডিং টাইমের আগ দিয়ে আসছেন। সেই জন্য হুজুর বলেন, আম্মানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আমাকে ইমামতি করে নামাজের পদ্ধতি তিনি কিভাবে আদায় করতে হয়, কখন আদায় করতে হয় এটি আমাকে শিখিয়ে গেছেন। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম বলে গেলেন যে গতকালকে যে টাইমে নামাজ শুরু করেছিলাম ওইটা হলো নামাজের বিগিনিং টাইম, আর আজকে দ্বিতীয় দিনে যেখানে যে ওই অক্তের নামাজ শেষ করলাম এটা হলো ওই অক্তের জন্য এন্ডিং টাইম। সুতরাং জহরের বিগিনিং টাইম থেকে এন্ডিং টাইমের ভিতরে জহর পড়া লাগবে এবং আসরের বিগিনিং টাইম থেকে এন্ডিং টাইম পর্যন্তই আসর পড়া লাগবে। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন নামাজের টাইম নির্ধারিত, নবী আলাইহিস সালাতু ওয়াসালামকেও জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম এই টাইমকে নির্ধারণ করে দিয়ে গেছেন। সুতরাং এই টাইমের ভিতর যেন আমরা পাঁচ ওয়াক্ত সালাতটা আদায় করতে পারি। দেখুন, আমরা নামাজ আদায় করি আমাদের নামাজ কবুল হয় না কেন? আমাদের নামাজ যায়টা কোথায়? আপনাদের মুরব্বীদের কাছ থেকে, মা বোনদের কাছ থেকে আমি এই দৃষ্টান্তটা দেওয়ার পূর্বেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বোঝার জন্য দিচ্ছি। গত শতাব্দীর ইন্ডিয়াতে একজন বড় আল্লাহওয়ালা বড় আলেমে দিন ছিলেন, তার দ্বারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল এরিয়াতে যত শিরক বিদআত কুসংস্কার দূরভূত হয়েছে আর কোন আলেমের দ্বারা এত বেশি হয়নি। তিনি হলেন মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি। তার কাছে এক যুবক আসছে, যুবক আসার পরে বলতেছেন যে হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে একটা নেক সন্তান, একটা নেক নেককার ছেলে সন্তান দান করেন। হুজুর বিজি ছিলেন আর এত খেয়াল করেন নাই, দোয়া করে দিচ্ছেন। তিন বছর পরে আবার এই ছেলে এসে বলতেছেন হুজুর কি দোয়া করলেন, কোন ছেলেও হয় না মেয়েও হয় না, একটা মেয়ে হলেও তো হতো। তখন বলতেছেন, তিনি বলতেছেন বাবা তুমি কি বিয়ে করেছ? কেনা হুজুর বিয়ে তো করি নাই। তখন তিনি হেসে বলতেছেন এই পাগল, তুমি বিয়ে করো নাই আর আমার কাছ থেকে দোয়া নিচ্ছ। এই আসবাব গ্রহণ না করার দ্বারা ওনার দোয়া যেখানে গেছে, আমাদের নামাজ খুশু খুদু একাগ্রতা না থাকার কারণে সেখানেই যায়, কবুল হয় না। নামাজের জন্য একটি কন্ডিশন হলো খুশু এবং খুদু দুটি জিনিস থাকা লাগবে। স্থিরতা, একাগ্রতা, নম্রতা, মনোনিবেশ, এগুলো অন্তরে যেমন থাকা লাগবে অনুরূপভাবে আমার দেহের মাঝেও এর স্থিরতা থাকা লাগবে। আমরা তো নামাজ এমন নামাজ পড়ি সুবহানাল্লাহ যে আমাদের সামনে দিয়ে পিঁপড়া হেঁটে গেলেও মনে হয় যে হাতির দল গেল, এমন নামাজ আমরা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই শুধু স্মরণ থাকে না, আর সব কিছু নামাজের মাঝে আস্তে আস্তে আমাদের জীবনের সব স্মৃতি ভেসে ওঠে, অন্তরের ভিতর কোনো স্থিরতা নাই আর বডির ভিতরও নাই। নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে হলো মসজিদের ফ্যান গোনে যে কয়টা ফ্যান আছে এই মসজিদে, কয়টা লাইট আছে, কয়টা জানালা আছে, নামাজের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো শুধু গোনে। নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নড়াচড়া করে মনে হয় যে সে জিমে আসছে, জিমে এসে এক্সারসাইজ করছে। এক সাহাবীকে নবী আলাইহিসসালাম নামাজের ভিতর দাড়ি নিয়ে খেলা করতে দেখতেছেন, যে উনি এমনি দাড়ি চুলকাচ্ছেন যে মনে হয় যে দাড়ি নিয়ে খেলা করছেন। নবী আলাইহিসসালাম দেখেই সাহাবীদের সম্বোধন করে বললেন যে দেখো তার অন্তরের মধ্যে খুশুখুদু আর স্থিরতা নাই, এই জন্য তার শরীরের ভিতরও সেটি প্রস্ফুটিত হয়েছে। তার অন্তর যদি শান্ত থাকত তাহলে সে আর ওইভাবে দাড়ি চুলকাত না। এক সাহাবি এসে নবী আলাইহিসসালামের সামনে নামাজ পড়লেন, হুজুর মসজিদে নববীতে বসে আছেন। তৎকালীন যুগের মসজিদে নববী এত বড় ছিল না, এই ছোট্ট মসজিদের এক পাশ থেকে আরেক পাশ দেখা যায়। তিনি নামাজ শেষ করে এসে হুজুরকে সালাম দিলেন, হুজুর উত্তর দিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজ পড়ে আসো, নামাজকে দোহরাও, তুমি নামাজ আদায় করনি। তিনবার এই ঘটনা ঘটল। এরপরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝতে পারছি না আমার ত্রুটিটা কি হচ্ছে। তিনি বললেন যে তুমি যেভাবে ফাস্ট রুকু সেজদা করছ, এইভাবে রুকু সেজদা করলে সারা জীবন নামাজ পড়লেও আল্লাহ পাক এই নামাজ কবুল করবেন না। রুকুর থেকে ভালোভাবে দাঁড়িয়ে তাকে স্থিরভাবে দাঁড়ানোর পরে তারপরে সেজদার দিক যাওয়া লাগবে। দুই সেজদার মাঝে সুন্দর করে স্থিরতার সাথে বসা লাগবে, এরপরে হলো দ্বিতীয় সেজদা করা লাগবে। আমরা তো ওই যে চিকেন যখন খাবার খায় দেখবেন যে খাবারের ঠোক দিতে মাথা না তুলে আরেকটা ঠোক মারে, আমরা যখন সেজদা করি কোমরটাও সোজা করি না, রুকুত থেকে ঠিকমতো উঠে দাঁড়াইও না, এই অবস্থায় আমরা সেজদায় চলে যাই। এইভাবে যদি নামাজ পড়ি আমার নামাজ কখনোই কবুল হবে না, আমার নামাজ এই নামাজ দিয়ে মুর্দা নামাজ দিয়ে আমার কোনো ফায়দা হবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনে ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি তাদের নামাজে বিনয়ী হবে, নামাজে যারা নাকি মনোনিবেশ করবে, নামাজে যারা নাকি একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করবে, এই সমস্ত নামাজীদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছে আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হওয়ার প্রথম গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে বিনয়ী হবে, নম্র হবে। কোন ব্যক্তির নামাজ যদি তাকে বিনয়ী করতে না পারে, যদি তাকে একাগ্রতা সৃষ্টি করাতে না পারে, তাহলে সেই নামাজ নামাজি বলে গণ্য হবে না। সেই জন্য এখন নামাজের ভিতরে বিনয়ী হওয়া, একাগ্রতা সৃষ্টি করা ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা সাধারণ জিনিস নয়। কারণ আমার নফস নামাজে দাঁড়ায় এটা চায় না, আর শয়তান তো আছেই, শয়তানও এটা চায় না। সুতরাং একদিক দিয়ে হলো নফস নামাজ থেকে বের করে নিয়ে আসতে চায়, ওদিক দিয়ে শয়তানও টানাটানি করে। এই অবস্থায় আমি একাগ্রতা সৃষ্টি কিভাবে করব, এটি হলো মেইন পয়েন্ট। একাগ্রতা কিভাবে আমার নামাজের ভিতর আসবে? সাহাবায়ে কেরাম নামাজে যখন দাঁড়াতেন ওনারা দুনিয়াকে ভুলে যেতেন, শুধুমাত্র তাদের সামনে আখেরাত ভেসে উঠত। আমি যদি কয়েকটা জিনিস মনের ভিতর আনতে পারি, তাহলে আমার আস্তে আস্তে একাগ্রতা আসবে, এটা একদিনে আসবে না। আপনি একদিনে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবেন না, স্লোলি স্লোলি। তো প্রথম নাম্বার হলো মনের ভিতর চিন্তা আনা লাগবে, আমি কেন নামাজ পড়ছি, কাকে সেজদা করছি, আমি তার কুদরত কত বড়, তার পাওয়ার কত বড়। যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, আল্লাহর বরত্ব, আল্লাহর কুদরত, কি শক্তিময় খোদা, এত বড় আকাশকে তিনি পিলার সারা ঝুলিয়ে রেখেছেন, আকাশের ভিতর কোনোদিন রিপেয়ারিং করতে হলো না, রং চেঞ্জ করতে হলো না, এত বিশাল সমুদ্রকে এত পানি দিয়ে তিনি ভরে রেখেছেন, এই জমিনে এত ফসল তিনি সৃষ্টি করেছেন, ফল ফুল গাছপালা লতা পাতা উদ্ভিদ ঘাস কত কিছু দিয়েছেন, তিনি সেই রব্বুল আলামিন, তিনি আমের ভিতরে মিষ্টান্ন দিয়েছেন, কাঁঠালের ভিতরে মিষ্টান্ন দিয়েছেন, আবার কমলা লেবু এবং লেবুর ভিতরে তিনি টক দিয়েছেন, তেঁতুলকে টক বানিয়েছেন, লবণের ভিতরে তিনি লবণাক্ত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফিল আরদি কিতাআম মুতাজাবিরা, একই জমিন, জমিনের ভিতরে একই আকাশের বৃষ্টির পানি দিয়ে উর্বর শক্তি ফিরে এসেছে, এক কোনায় লাগিয়েছেন আপনি লেবুর গাছ, আর এক কোনায় তেঁতুল গাছ, আর এক কোনায় ফজলি আমের গাছ, আর এক কোনায় তিনি আপনি লাগিয়েছেন মিষ্টি ফলের গাছ। দেখবেন যে এক একটা ফল এক এক রকম হলো স্বাদ, কোনোটা হলো সওয়ারি হয়েছে, কোনোটা হলো তিতা হয়েছে, কোনোটা হলো মিষ্টি হয়েছে, কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুদরত থেকে করেন। আজকে দেখেন সারা পৃথিবীকে, পৃথিবীর ইতিহাসে আজকের মতো টেকনোলজি, আজকের মতো বিজ্ঞানের উন্নতি, আজকের মতো এত দুর্ধর্ষ, এত ভয়াবহ মরণাস্ত্র পৃথিবীর ইতিহাসে আর কখনো তৈরি হয়নি। আদম আলাইহিসসালামের যুগ থেকে আজকের এই সন্ধ্যা পর্যন্ত কোন যুগেই এরকম ছিল না। এরপরেও আজকে দেখেন সারা পৃথিবী সারা পৃথিবীতে এইভাবে একসাথে লকডাউন হয়ে যাওয়া, এটা সারা পৃথিবীর ইতিহাসে আর কখন হয়নি। কোথায় পারমাণবিক বোমা, কোথায় সেই সাবমেরিন, কোথায় স্যাটেলাইট? মাটির নিচে কি আছে স্যাটেলাইট দিয়ে তা দেখা যায়, পানির নিচে কি আছে, জঙ্গলের ভিতর কি আছে, মানুষের পেটের ভিতর কি আছে, ব্রেনের ভিতর কি আছে, সেগুলো মেশিন দিয়ে ধরা যায়। কিন্তু করোনা ভাইরাস কি মন, একে প্রতিহত করা কিভাবে যাবে, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারল না, একটা ভ্যাকসিন পর্যন্ত বের করতে পারল না। আল্লাহ পাক অদৃশ্য এই শক্তি দিয়ে সারা দুনিয়াকে লকডাউন করা দিচ্ছেন, সারা দুনিয়ার মানুষের মাথাকে বুদ্ধিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। নামাজে দাঁড়িয়ে যদি এ কথা আপনি মনে আনতে পারেন, দুনিয়ার সব কিছু আপনি ভুলে যাবেন আর মনে করবেন মালাকুল মউত আমার পিছনে ওত পেতে আছে, যে কোনো সময় আমাকে ধরে ফেলবে। অনেকেরই বদভ্যাস আছে ওভার স্পিডে ড্রাইভ করা, তার মধ্যে আমিও একজন। ড্রাইভিং সিটে বসলে কেন জান আমি স্পিড লিমিট ঠিকই রাখতে পারি না, বহু চেষ্টা করি তারপরেও পারি না কেন, বদভ্যাস। এটা আমার ভালো অভ্যেস না, এটা আপনারা আবার গ্রহণ করবেন না, এটা খারাপ অভ্যাস, এটা দোষ, আমি নিজের দোষ নিজে স্বীকার করছি, টিকিটও খেয়েছি এই ব্যাপারে। তো দেখেন, যখন যত খারাপ ড্রাইভারই হোক, যদি টের পায় যে পিছনে পুলিশ আমাকে ফলো করছে, দেখবেন যে সব গাড়ি হলো আস্তে আস্তে চলছে, কারণ হলো কি, যে কোনো সময় হর্ন বাজিয়ে আমাকে ধরে ফেলতে পারে, আমাকে টিকিট দিয়ে ফেলতে পারে। যদি আমি নামাজে দাঁড়িয়ে চিন্তা করি মালাকাল মৌত যে কোনো সময় আমাকে আমার পিছনে বুঝি দাঁড়িয়ে আছে, যে কোনো সময় আমাকে ছো মেরে নিয়ে যেতে পারে, যদি হৃদয়ে এ কথা জাগ্রত করতে পারি, জাহান্নাম এবং জান্নাত আমার সামনে দুটি আছে, আমাকে ধাক্কা মেরে জাহান্নামেও ফেলে দিতে পারে আর আমি জান্নাতেও যেতে পারি, এই সালাতের রাস্তা দিয়ে হাঁটলেই তো আমি জান্নাতে যাব, আমার দুনিয়া সুখ শান্তি আরাম আয়েশ এগুলো সব হলো ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্য, আমার আসল শান্তি সুখ তো জান্নাতে যে আমি পাব, আমি এই নামাজের মাধ্যমেই তো সেই জান্নাতকে খুঁজে পাব। সুতরাং এই নামাজে আমি মনোনিবেশ করি, নামাজের ভিতর আমি একাগ্রতা পয়দা এভাবে আমার হবে, জান্নাতের কথা মনে মনে আনব, জাহান্নামের ভয় হৃদয়ে পয়দা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি সিজদা করছি, আমি দেখা কার সঙ্গে করছি সেই হিসাব আমার নাই দেখে আমার একাগ্রতা আসে না। ফর এক্সাম্পল, আপনাকে যদি আপনার দেশের প্রাইম মিনিস্টার অথবা আপনার দেশের প্রেসিডেন্ট যদি আপনাকে নিমন্ত্রণ জানিয়ে এক বিশেষ বৈঠকের জন্য আপনাকে ডেকে নিয়ে যান, যে আমি আপনার সঙ্গে একাগ্র নিরিবিলিতে নিভৃতে আমি 10 মিনিট আলোচনা করতে চাই, আপনি আসুন আমার অফিস কক্ষে আসুন, আপনি গেলেন, যাওয়ার পরে প্রাইম মিনিস্টার সামনে যখন বসবেন, প্রেসিডেন্টের সামনে যখন বসবেন, তখন আপনার দুনিয়ার আর অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় থাকবে, সব কিছু ভুলে যাবেন। নামাজে যখন আমরা দাঁড়াচ্ছি, আল্লাহর রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার মিরাজ হয়েছে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ পাক ডেকে নিয়ে আমাকে মিরাজ করিয়েছেন, আর আমার উম্মতের জন্য মিরাজ হলো 5 ডেইলি সালাত, 5 ওয়াক্ত নামাজ হলো আমার উম্মতের মিরাজ। আমি যখন নামাজে দাঁড়িয়ে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমার কথা কথোপকথন হচ্ছে, আমি যখন পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক আরশে আযীম থেকে জবাব দেন, হামিদানি আব্দি হামিদানি আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে, আমার প্রশংসা করেছে, আমার শুকরিয়া জ্ঞাপন করেছে আমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে জবাব দেন। সুতরাং সালাতে যখন আমি দণ্ডায়মান, আল্লাহর সঙ্গে আমার কথোপকথন হচ্ছে, আল্লাহর সঙ্গে আমার কনভারসেশন হচ্ছে, তাহলে আমি আর দুনিয়াকে মনে রাখতে পারবো কিভাবে? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যে অন্ধ হয়েছিলেন, অন্ধ হওয়ার কারণ মানুষে মনে করে থাকে যে সন্তানের বিরহ বেদনায় কানতে কানতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। মুফাসসিরিনে কেরাম অন্য কথা লিখেছেন, সূরা ইউসুফের তাফসীরে লিখেছেন, একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার এক সৌন্দর্যের বিরাট অংশ ইউসুফ আলাইহিসসালামকে দান করা হয়েছিল, যাকে দেখে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছিলেন, ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন। সেই ইউসুফ আলাইহিসসালাম কেমন সুন্দর ছিলেন, বাপের পাশে ছোট বালক বাচ্চা শুয়ে আছে, ইয়াকুব আলাইহিসসালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদ নামাজ সব শরীয়তে ছিল, তিনি কিছুক্ষণের জন্য বাচ্চার মুখের দিকে তার দৃষ্টি গেছে, বাচ্চার সৌন্দর্যের আকর্ষণে নামাজ থেকে তার মন হলো ছেলের দিকে চলে গেছে, সাথে সাথে ইয়াকুব আলাইহিসসালামকে আল্লাহ পাক ওহী নাজিল করে সতর্ক করলেন যে এই চক্ষু দিয়ে তোমার সন্তানের সৌন্দর্য তুমি নামাজে দাঁড়িয়ে দেখার কারণে তুমি আমার একাগ্রতা ভঙ্গ করেছো, আমি আল্লাহ তোমার এই চক্ষুকে অন্ধ করে ছাড়বো। 40 বৎসর অন্ধ ছিলেন। আমাদের অবস্থাটা কি? এই জন্য নামাজে দাঁড়িয়ে যেন আমরা এই চিন্তাগুলা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আমি নামাজের স্বাদ পেতে থাকব। এই নামাজের স্বাদ যখন পাব তখন জিন্দা নামাজ হবে। এই নামাজ আমাকে অন্যায়, অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, হারাম কাজ থেকে আমাকে প্রোটেক্ট করবে, বাঁচাবে, কবরের আজাব থেকে বাঁচাবে, জাহান্নামের আজাব থেকে আমার জন্য আমাকে মুক্তি দিবে, নাজাত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আপনারা সবাই বিসমিল্লাহর সঙ্গে সূরাতুল ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। ইনশাআল্লাহ আগামী কাল থেকে একদম রমাদান পর্যন্ত আমরা একই টাইম রাত 9টাতে, ইস্টার্ন টাইম রাত 9টাতে, নিউইয়র্ক, টরন্টো, পেনসিলভানিয়া, মিশিগান, ফ্লোরিডা, এই সব টাইম অনুযায়ী হলো আমরা ইনশাআল্লাহ রাত 9টাতে এভরিডে একই টাইম রমাদান পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। নিউইয়র্কবাসীদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اله العالمين رب العالمين احكم الحاكمين তুমি চেয়ে দেখো আমরা কতকগুলি গুনাগার বান্দাবান্দি মিলে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে তোমার দিন সম্পর্কে কিছু ভাঙাচুরা আলোচনা করে আল্লাহ আশায় বুক বেঁধে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন তুমি মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাগুলা মাফ করে দিও, আমাদের মেহরবান পিতামাতাকে মাফ করে দিও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, তামাম উম্মতে মুহাম্মদীকে তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি মুসলমানদেরকেও মাফ করে দিও, নন মুসলমান ভাই বোনদেরকেও মাফ করে দিও। রব্বুল আলামিন আল্লাহ যারা আল্লাহ নিজের আল্লাহ মূল্যবান সময় নষ্ট করে আল্লাহ চাতকীর মতো তোমার দিনের কথা শোনার জন্য পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে বসে থাকেন, আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ কে কোথায় আমরা বসে আছি আল্লাহ কেউ জানি না। রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন হে আল্লাহ জান্নাতে গিয়ে আমরা যেন ফাকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, পরস্পর মুখোমুখি হয়ে আজকের এই দুনিয়ার চিত্তচারণটা যেন আমরা করতে পারি, সে তৌফিক দান করো। ইলাহাল আলামিন আল্লাহ আমরা যে ভাঙা চূড়া টুটা ফুটা ইবাদত করি আল্লাহ, ইবাদত করার আল্লাহ তৌফিক তুমি দিয়েছো, এই জন্য করি। ইবাদতের হক আদায় করে কোনো ইবাদত তো আমরা করতে পারি না, নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারি না, আল্লাহ রোজার হক আদায় করে রোজা রাখতে পারি না, আল্লাহ দান খয়রাতের হক আদায় করে তো করতে পারি না, আল্লাহ হৃদয়ের মাঝে তো ইখলাস নাই, আছে শুধু বরাত্ব, বড়াই আর তাকব্বরি, আল্লাহ কোন ইবাদতে আমরা মনোনিবেশ করতে পারি না, আল্লাহ নামাজে যখন দাঁড়িয়ে যায় আল্লাহ দুনিয়ার সব কুচিন্তা বাজে চিন্তা এসে আমাদেরকে আল্লাহ আকাশের মেঘের মতো আমাদের হৃদয়কে চেয়ে নেয়। রব্বুল আলামিন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আল্লাহ ইবাদতে ইখলাসের সাথে মনোনিবেশ করার তৌফিকটুকু তুমি দিও। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, একাগ্রতার সঙ্গে নামাজ পড়েছেন, আমাদেরকে ওভাবে নামাজ পড়ার তৌফিক দান করো। সাহাবায়ে কেরাম ইখলাসের সাথে যেভাবে আল্লাহ দান খয়রাত করেছেন, আমাদেরকেও তা তৌফিক দান করো। সাহাবায়ে কেরাম যে মর্মে রোজা রেখেছিলেন সেভাবে আমাদের রোজা রাখার তৌফিক দান করো। তারা ইয়া আল্লাহ যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, আমাদেরকেও সে আদব নিয়ে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো। সাহাবায়ে কেরাম যেভাবে হজ আদায় করেছেন, আল্লাহ আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে হজ আদায় করেছেন, আমাদেরকেও সেভাবে করার তৌফিক দাও। রব্বুল আলামিন আহকামুল হাকামিন অন্তর্যামী প্রভু, আমাদের অন্তরের কথা তুমি বুঝতেছ। আল্লাহ যত কিছু আল্লাহ প্রতিকূলতা আছে তুমি দুনিয়ার থেকে উঠিয়ে নাও। আল্লাহ যে বিমারি দিয়ে তুমি আল্লাহ সারা দুনিয়াকে আল্লাহ লকডাউন করে দিয়েছো, তোমার কুদরতের সামান্য একটু আল্লাহ পাওয়ার দেখিয়েছো। রব্বুল আলামিন আমরা তওবা করে ফিরে আসছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি এই গুনাহ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি দুনিয়াবাসীকে হেফাজত করো, আল্লাহ দুনিয়াবাসীর উপর তুমি রহম করম করো, আল্লাহ দুনিয়াবাসীকে আল্লাহ তুমি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ দুনিয়ার থেকে এই বালাকে তুমি উঠিয়া নাও। আল্লাহ যারা এই বালায় আক্রান্ত হয়ে আল্লাহ ইন্তেকাল করেছেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো। আল্লাহ আজকে হয়ে আল্লাহ রিজন চৌধুরী মারা গেছেন, আল্লাহ রাজন চৌধুরী মারা গেছেন, আল্লাহ ভাই আমনের মা মারা গেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে জান্নাতের আলা ইল্লিয়িনে জায়গা করে দিও। আল্লাহ যারা এখনো পর্যন্ত আল্লাহ অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আল্লাহ তাদেরকে তুমি শাফায়ে কামেলা আজিলা দান করো। ভাই কাইসার রহমান অসুস্থ হয়ে গেছেন, তাকে আল্লাহ তুমি সেহাত কামেলা হায়াতে তাইয়েবা দান করো। আল্লাহ দুনিয়ার প্রান্তে প্রান্তে যারাই অসুস্থ, মুসলমান হোক নন মুসলমান হোক, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করো। আল্লাহ যে সমস্ত আল্লাহ ডক্টররা নার্সরা হাসপাতালের কর্মচারীরা আল্লাহ নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ দুনিয়ার মানুষকে আল্লাহ সেবা যত্ন করে যাচ্ছেন, আল্লাহ তুমি এই ডক্টর নার্স এবং হাসপাতালের কর্মচারী কর্মকর্তাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি তাদের ঈমান দিয়ে তাদের এই খিদমতের বদলা দিয়ে দিও। যারা আল্লাহ মানবতার সেবায় এগিয়ে এসেছেন আল্লাহ তাদেরকে উপযুক্ত বদলা তুমি দান করো। রব্বুল আলামিন আমাদের আল্লাহ এই রোজাকে তুমি কবুলে মঞ্জুর করো। রোজার হক আদায় করে আমরা কেউ রোজা রাখতে পারিনি, আল্লাহ যা কিছু রেখেছি আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করো। আমাদের ইফতারকে সেহরিকে তুমি কবুলে মঞ্জুর করো, আল্লাহ তুমি আমাদেরকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দিও, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দিও, আল্লাহ তুমি আমাদেরকে তাওয়াবিনদের অন্তর্ভুক্ত করে দিও, যাকিরিন শাকিরিন সালেহিন সাজিদিন মুসল্লিনদের অন্তর্ভুক্ত করে দিও। তোমার নাফরমানির থেকে আমাদের আল্লাহ লাগামটাকে তুমি টেনে ধরো, আল্লাহ তুমি যদি হেফাজত না করো কোনো গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো না, আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের এই ভাতৃত্ব বোধকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি টিকিয়ে রাখার তৌফিক দান করো, মৃত্যু অবধি পর্যন্ত আমরা যেন এভাবে আল্লাহ একত্রিত হয়ে তোমার দীনের কথা শুনতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন আল্লাহ আমাদের কবিরা সগীরা সব গুনাহ মাফ করে দিও, আমাদের পিতা মাতাকে তুমি মাফ করে দিও, আমাদের যারা যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি কবরবাসী হয়ে গেছেন তাদেরকে তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ দুনিয়াবাসীর উপর তুমি রহম করম করো, ইয়া আল্লাহ তুমি দুনিয়াবাসীর উপর রহম করম করো, ইয়া আল্লাহ তোমার ঘরগুলির ইয়া আল্লাহ তালা আবার খুলে দাও, ইয়া আল্লাহ তুমি মসজিদ গুলাকে হারামাইন শরীফাইন সহ সারা দুনিয়ার মসজিদ গুলাকে তুমি ওপেন করে দাও, ইয়া আল্লাহ আমাদের জীবনকে তুমি আবার স্বাভাবিক করে দাও, ইয়া আল্লাহ তুমি আমাদের ভুল গুলাকে আল্লাহ বোঝার তৌফিক দান করো, ইয়া আল্লাহ ভুল গুলাকে বুঝে সংশোধন হওয়ার তৌফিক দান করো, আমাদেরকে তৌবায়ে নসুহা ইয়া আল্লাহ তাওবাতুন নসুহা তুমি ইয়া আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে দান করো, ইয়া আল্লাহ তুমি আমাদের যার হাতকে পছন্দ করো তার হাতের উসিলায় সবার দোয়াগুলোকে কবুল মঞ্জুর করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, নিউ জার্সি, কানেটিকাট, ফ্লোরিডা, আপনাদের ইফতারের টাইম হয়ে গেছে, আপনারা ইফতার করুন। আর টরেন্টো, বাফেলো বাসীরা, আপনারা আমাদের ইফতারের টাইম হয়নি, আমরা আরো কিছুক্ষণ প্রশ্ন উত্তরের সঙ্গে থাকি। একটি প্রশ্ন গতকালকে এক ভাই করেছিলেন, সেটা হলো জমা বাইনাস সালাতাইন, দুই অক্তের নামাজ এক অক্তে পড়া যাবে কিনা, যেমন জহর এবং আসরের নামাজ একসাথে পড়া যাবে কিনা, মাগরিব আর ইশার নামাজ একসাথে পড়া যাবে কিনা। দেখুন, জমা বাইনাস সালাতাইন বলতে জহর আর আসর, মাগরিব আর ইশা, ফজর কিন্তু এর ভিতর নাই। কেউ আবার এমন মনে না করি যে এশা আর ফজর একসাথে পড়ে নিলাম, এমন না। জুমা বাইনাস সালাতাইনের অর্থ এটি, জুমা বাইনাস সালাতাইন অর্থাৎ দুই নামাজকে এক অক্তে, জহর আসরকে ইদার জহরের অক্তে অথবা আসরের অক্তে আদায় করা, ডিলে করে আসরের অক্তে দুই অক্ত আদায় করা অথবা আসরকে এগিয়ে নিয়ে এসে জহরের অক্তে আদায় করা, এটির শরীয়ত বিধান কি? আরাফা এবং মুজদালিফায়, দেখুন আমরা যখন মুসাফির থাকব না, বাড়িতে থাকব, সুস্থ থাকব, তখন জুমা বাইনাস সালাতাইন করা যাবে না, অক্তের নামাজ অক্তেই পড়তে হবে। এটা হলো তামাম আইম্মায়ে কিরাম স্কলারদের একই মত। আরাফা এবং মুজদালিফাতে যখন আমরা অবস্থান করব হজের দিনগুলোতে, জিলহজ মাসের 10 তারিখে আরাফার ময়দানে যখন অবস্থান করব, সেই সময় জহরের অক্তে জহর এবং আসর একসাথে এক আজান দুই একামতের সাথে জুমা বাইনাস সালাতাইন করে আদায় করা, এটা হলো সুন্নাত। আর 9 তারিখের সেদিনে মাগরেব নামাজ ডিলে করে মুজদালিফায় গিয়ে এশার অক্তে মাগরেব এবং এশা এক আজান দুই একামতের সাথে আদায় করা, এটা হলো সুন্নাত। নবী আলাইহিসসালাম হজ্জাতুল ওয়াদা, বিদায় হজেতে এভাবেই আদায় করেছিলেন, এর মাঝে কোনো দ্বিতীয় ইখতিলাফ নাই, কোন ইমামের কোন স্কলারের কোন দ্বিমত নাই। এখন আর অন্য কোন সময় দুই নামাজকে একত্রিত পড়া যাবে কিনা, হানাফি স্কুলের থট অনুযায়ী, অর্থাৎ আপনাদের সহজ ভাষায় হানাফি মজহাব অনুযায়ী, এই আরাফা এবং মুজদালিফা ছাড়া আর কোন সময় জুমা বাইনাস সালাতাইন করা যাবে না। আদার 3 মাযাহিব, শাফিঈ মাযাহিব, হাম্বলি মাযাহিব এবং মালিকি মাযাহিবে আরো 4টা কারণে জুমা বাইনাস সালাতাইন বৈধ। তার মাঝে একটি হলো সফর, সফর যদি কারো যদি যাত্রার দূরত্ব তার বাড়ির থেকে 77 কিলোমিটার 48 মাইলের ঊর্ধ্বে হয়, সেই সময় সফর অবস্থায় জহর আর আসর মাগরিব আর ইশা একসাথে পড়ার জন্য বাকি 3 ইমাম অনুমতি দিয়েছেন। এবং গজওয়ায়ে তবুকে নবী আলাইহিসসালাম এটি করেছিলেন, আবু দাউদ শরীফে এই হাদিস আসছে, তাহলে সফরের ভিতর করা যায়। 2 নম্বর হল, এত ওয়েদার খারাপ, এত বৃষ্টি হচ্ছে যে মসজিদে যাওয়া তার জন্য বড় কঠিন হয়ে যাচ্ছে। বড় কঠিন অবস্থা, দুর্যোগপূর্ণ ওয়েদার। এই মুহূর্তে এই তিন ইমাম জুমাবাইন আসসালাতাইন করার অনুমতি দিয়েছেন। আর তিন নম্বর হল এত অসুস্থ যে বারবার তার জন্য অজু করে নামাজ পড়াটা তার জন্য হল কঠিন হয়ে যায়। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, কাদী হুসাইন খত্তাবী, ওনারা অসুস্থ অবস্থায় দুই নামাজ একত্রিত আদায় করার অনুমতি দিয়েছেন। আর চার নম্বর হল, যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন এসে যায় সেই সময় দুই নামাজকে, জহরের নামাজ আর আসরের নামাজ একসাথে পড়ার অনুমতি তারা দিয়েছেন। কিন্তু হানাফি মজহাবে শুধুমাত্র আরাফা মুজদালিফাতে এটা সুন্নত বলা হয়েছে, আর অন্য সময় না। হানাফি মজহাব ওনারা বলেন দুই নামাজ এইভাবে পড়বে, টেকনিক্যালি ভাবে জহরের নামাজটাকে জহরের একদম শেষ টাইমে পড়বে, যে জহরের সালাম ফিরানো হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, তখন জহর শেষ করে আসরের নামাজটা পড়বে। তাহলে জহরটাকে একদম এন্ডিং টাইমে আর আসরটাকে বিগিনিং টাইমে দেখতে মনে হলো যে জুমাবাইন আসসালাতাইন হলো, কিন্তু দুটি নামাজই আপন আপন ওয়াক্তে হয়েছে। ফর এক্সাম্পল, সরি, আসরের নামাজ এক্সাম্পল মনে করি আমি, আসরের নামাজ আজকে পাঁচটায় ওয়াক্ত হবে, তাহলে জহরের নামাজটা তিনি ডিলে করে নিয়ে গেলেন হলো 4:45 নামাজ শুরু করলেন জহরটা, নামাজটা শেষ করতে করতে পাঁচটা বেজে গেছে, তাহলে নামাজ জহরেরটা জহরের ওয়াক্তেই হয়ে গেল, আর নামাজ শেষ করার সাথে সাথে আসরের ওয়াক্তও হয়ে গেল। সুতরাং আসরের ওয়াক্ত যখন হয়ে গেছে, আসরটাও পড়ে নিলাম একসাথে। এটাকে ফিকহে ইসলামের পরিভাষায় বলা হয় জুমআ সুরি, অর্থাৎ হলো এটা সুরতের দিক দিয়ে বা জিক দৃষ্টির দিক দিয়ে মনে হয় যে জুমাবাইন আসসালাতাইন করা হলো। তবে সব ইমামগণই এ কথা বলেছেন, যদি সুযোগ থাকে অক্তের নামাজ অক্তে পড়ার জন্য, তাহলে মুসাফিরদের জন্য অক্তের নামাজ অক্তে পড়াটাই উত্তম। তবে যারা অতিরিক্ত সফর করেন, এমন এমন সিচুয়েশন এসে যায় যে নামাজের অক্ত আর থাকে না। আমরা নভেম্বরে যখন নাকি যাচ্ছিলাম ইসরায়েলে ঢুকতে, প্যালেস্টাইনে ঢুকতেছিলাম, তখন এই ধরনের ঘটনা আমাদেরও ঘটে গেছিল। ইমিগ্রেশনে তো যাদের বয়স 50-এর নিচে তাদেরকে হলো 7-8 ঘন্টা বসা রাখে, আমাকেও 6 ঘন্টা বসা রাখছিল। সেখানে ইমিগ্রেশনে এই ধরনের সিনারি হয়ে গেছিল আমারও, আমি নিজেও জুমাবাইন আসসালাতাইন করেছিলাম সেদিন। এ ধরনের সফরে যদি কারো নামাজ কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে, এই অক্তে নামাজ কাজা করার চেয়ে জুমাবাইন আসসালাতাইন করাটাই হল উত্তম, কারণ কাজা হয়ে যাচ্ছে, নামাজ ফৌত হয়ে যাচ্ছে। আশা করি এই মাসালাটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের হৃদয়ঙ্গম হয়েছে। আর একটি মাসআলা আসছে, সেটি হল রমাদান আমাদের সামনে আসছে, রমাদানের যারা রোজা রাখতে সক্ষম নন তারা কি করবেন। দেখুন, রমাদানের আমি আলোচনা করব, সেদিনও আমি এ কথা বলবো, এরপরেও যেহেতু আপনারা প্রশ্ন করেছেন আজও বলে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের আলোচনা শুধু সূরা বাকারায় এক জায়গায় করেছেন, কোরআনে আর কোথাও এই আলোচনা আসে নাই। সেই আলোচনার মাঝে আল্লাহ পাক বলতেছেন, ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, রমাদান মাস এসে গেছে, তোমাদের মাঝে যার উপর রোজা ফরজ তিনি যদি অসুস্থ হয়ে যান, অসুস্থ বলতে মা বন্ধের খোদা প্রদত্ত অসুস্থতাও এর মাঝে সামিল, অথবা অন্য কোন অসুস্থতা, যে অসুস্থতা ভালো হওয়ার চান্স আছে, মৃত্যু তো আল্লাহ পাকের হাতে, কিন্তু স্বভাবত আশা করা যায় এটা ভালো হয়ে যাবে, এই ধরনের টেম্পোরারি অসুস্থতা, আও আলা সাফারিন অথবা তিনি সফরে আছেন। ফাইদাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ পাক বললেন তিনি যদি রমাদান মাসে কষ্ট করে রোজা না রাখেন, অন্যান্য অসুখে যদি রোজা না রাখেন, মা বন্ধের এই অবস্থায় রোজা রাখতে পারবেন না, আর অন্যান্য অসুস্থতায় যদি রোজা না রাখেন, আর মুসাফির যদি রোজা না রাখেন, তাহলে ফাইদাতুম মিন আইয়ামিন উখার, গণনার দিনগুলা পূর্ণ করবে, অর্থাৎ যখন নাকি তিনি সুস্থ হয়ে যাবেন অথবা রমাদান শেষে বাড়িতে ফিরবেন, যে কয়টা রোজা তার নষ্ট হয়েছে সেই কয়টা রোজা তিনি আবার নতুন করে আদায় করবেন। এটা তো গেল যার অসুস্থতাটা ভালো হওয়ার চান্স আছে তার এ কথা। ও আলাল্লাযীনা ইউতীকুনহু, এখানে একটা লা উজ্জ আছে, এটা আরবি ভাষাতে এটা ডিজাইন, যারা আরবি গ্রামার জানেন তারা বুঝবেন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু অর্থাৎ হলো ওয়ালাল্লাযীনা লা ইউতীকুনহু, আর যে সমস্ত ব্যক্তিরা এমন অসুস্থ হয়ে পড়েছেন যাদের আর জীবনে ভালো হওয়ার সম্ভাবনা নাই, অথবা চিকিৎসা বিজ্ঞানী অভিজ্ঞ ডক্টররা রিপোর্ট দিয়ে দিয়েছেন এই রোগী আর জিন্দেগিতে ভালো হবে না, যে কদিন আছে এভাবেই থাকবে, আর তিনি এই অবস্থায় রোজাও রাখতে পারবেন না, রোজা রাখলে তার বডির ক্ষতি হবে, দেহের ক্ষতি হবে, রোগ বেড়ে যাবে, অভিজ্ঞ ডক্টর এই রিপোর্ট দিয়ে দিছে, এটা যদি আপনি নিজে রিপোর্ট বানা আনেন এটাতে হবে না, শরীয়ত এই ক্ষেত্রে মুফতির ফতোয়াও গ্রহণ করবে না, শরীয়ত গ্রহণ করবে অভিজ্ঞ ডক্টরের রিপোর্ট, এবং কোন কোন ফকি মুসলমান ডাক্তারও শর্ত করেছেন, ডক্টর সাহেব তিনি তাকে দেখে রিপোর্ট দিলেন যে উনি রোজা রাখলে তার জীবনের আশঙ্কা আছে অথবা রোগ বেড়ে যাবে, আর ভালো হওয়ারও ওনার চান্স নাই। এই ধরনের রোগীর জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, মিসকিনকে খাদ্য ফিদিয়া দিয়ে দিবে, খাদ্য ফিদিয়া দেওয়ার অর্থ হলো কি, তিনি যে দেশে আছেন ওই দেশের ফুড অনুযায়ী একজন ফকিরকে একটি রোজার বিনিময়ে দুই বেলা খাদ্যের ব্যবস্থা করে দিবেন, খাদ্যের ব্যবস্থা তিনি খাবার কিনেও দিতে পারেন অথবা তাকে সেই টাকাটা দিয়ে দিতে পারেন। সুতরাং আমরা যারা ইউএসএ কানাডাতে আছি, আমাদের জন্য যদি রোজার ফিদিয়া দিতে হয় তাহলে $15 লাগবে, $7 নিচে এদেশে মধ্যম গোছের খাদ্য খাওয়া যায় না, $7 মিনিমাম লাগে, সুতরাং $7, $7, $14, $1 বেশি দেন, আপনি $15 মিনিমাম আপনাকে প্রতি রোজার বিনিময়ে দেওয়া লাগবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আপনারা সবাই ইফতারের জন্য রেডি হয়ে যান, আজকে সম্ভবত 54 আজকে হলো ইফতার করবেন আপনারা ইনশাআল্লাহ, 754, আর কালকের থেকে ইনশাআল্লাহ রমাদান পর্যন্ত আমরা একই টাইমে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামে বসবো, সেটি হলো রাত নটাতে আমরা বসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, সবার রোজাকে যেন কবুল করেন, আপনাদের এই ধৈর্যকে কিয়ামতের দিন যেন আল্লাহ পাক নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনের উপর চলার চেষ্টা করুন, আল্লাহ পাক আমাদেরকে যেন দিনের উপর সাবিত কদম রাখেন, স্ট্যান্ড ফার্ম রাখেন, আল্লাহর কাছে সে দোয়া করে আপনাদেরকে আবার শ্রদ্ধা ভরে সালাম দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।